الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم اللہ رب العالمین ماہ رمضان آشا کری ہمادر کے مغفرت کر دیئے الحمدللہ আমাদের দায়িত্ব রমজানের শিক্ষাকে ধরে রাখা। আমি ঈদুল ফিতরের দিনেও বলেছিলাম রমজান শরীফ চলে গেল, রমজানের ইফতার মুমিনের খুশির মুহূর্ত, রমজানের ইফতার চলে গেল, আবার এগারো মাস পরে আল্লাহ এই নিয়ামত দিবেন। তো বলেছিলাম যদিও রমজান চলে গেল, ইফতার চলে গেল, কিন্তু রমজানের শিক্ষা এটা বাকি থাকলো। রমজানে আমরা গুনাহ বর্জন করার যে মশক করেছি, মশক ট্রেনিং অভ্যাস রমজানের সবাই কম বেশি এটা চেষ্টা করছে যে আমার রোজা যেন গুনামুক্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলছেন, রোজা তোমাদের জন্য ঢাল, যদি তুমি এটাকে ছিন্ন বিচ্ছিন্ন না করে ফেলো, এই ঢালকে ক্ষতিগ্রস্ত না করে ফেলো, যে রোজা তোমার জন্য ঢাল, আসিয়াম জুন্নাতুন, লোহার জামাকে জুন্না বলে, লোহার জামা ঢালের কাজ করে, আসিয়াম জুন্নাতুন, মালাম ইয়াখরিক হা, যতক্ষণ এটাকে ফেড়ে না ফেলবে, এই ঢালকে নষ্ট না করবে, এই রোজা তাকে নফসের ধোকা, শয়তানের ধোকা এগুলো থেকে হেফাজত করবে। কবরের আজাব থেকে হেফাজত করবে। এই জন্য মুর্দাকে যখন কবরে রাখা হয়, ডান দিকে থাকে একটা ফেরেশতার আকৃতিতে নামাজ, খুব সুন্দর দেখতে, দেখলে মনে হয় যে এই লোকটা আমার পরম বন্ধু, এত তার চেহারার ভিতরে দয়া মায়া। কবরে বাম দিকে থাকে তার রোজা। অনেকে প্রশ্ন করে বাম দিকে কেন থাকলো, এর উত্তর সহজ, যে ঢাল বাম হাতে ধরা হয়, সৈনিকরা বা যারা যুদ্ধ করে তাদের বাম হাতে ঢাল থাকে, ডান হাতে অন্য অস্ত্র থাকে। যেহেতু দুনিয়াতে বাম পাশে ছিল, ওটা বাম পাশে থাকবে ফেরেশতার আকৃতিতে, পায়ের দিকে দান খয়রাত থাকবে, যাকাত, আল্লাহর রাস্তায় যত খরচ করছে, মাথার দিকে কোরআনে কারিম থাকবে, সে যে কোরআনে কারিমকে মহাব্বত করত, তেলাওয়াত করত, এর অর্থ বুঝতে চেষ্টা করত। আপনাদের অনেকের ঘরে তাফসীরের কিতাব আছে, যদি একটু একটু করে পড়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছে, সংক্ষিপ্ত কোন তাফসীর যদি দেখা হয়, তাফসীর আশরাফি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানবি, ওনার লেখা বাংলা হয়ে গেছে, কোন লাইব্রেরির নাম দিয়েছে তাফসীর আশরাফি, কোন লাইব্রেরির নাম দিয়েছে বায়ানুল কোরআন। এটা আমরা অল্প অল্প দেখতে পারি। ওনারই খলিফা দারুল উলুম দেওবন্দের হেড মুফতি ছিলেন, পরবর্তীকালে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি ওনার শায়খের অনুকরণে একটা তাফসীর লিখছেন, এটাও হয়তো আপনাদের অনেকের ঘরে থাকতে পারে। এটার নাম হল মারিফুল কোরআন। ইসলামিক ফাউন্ডেশন এটা সংক্ষেপ করে বাংলাও করেছে, আবার পূর্ণাঙ্গটাও বাংলা করছে। একসময় সৌদি দূতাবাস থেকে এই তাফসিরটা সরবরাহ করা হয়েছে, মারিফুল কোরআন। ইসলামের নামে ইসলামের কিছু দুশ্মন তারা অনেক মিথ্যা অপবাদ দিয়ে ওইটা বিতরণ বন্ধ করে দিছে, দূতাবাস থেকে ফ্রি দেওয়া হতো জনগণকে এই মুফতি শফি সাহেবের তাফসির। তো এই তাফসিরে সাহাবায়ে কেরামের সম্পর্কে যত আয়াত আছে এগুলো খুলে খুলে লেখা হয়েছে, তাদের মর্যাদা। তো আমাদের দেশের যে গ্রুপটা এই তাফসির বিতরণ বন্ধ করল, তারা সাহাবাদের দুশ্মন, তারা সর্বক্ষণ সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে। খোলাফায়ে রাশিদিনের একজন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর দুইজন মেয়েকে বিবাহ দিছিলেন, যারা ইন্তেকাল ফরমাইছেন, তো তার আখলাকে নবীজি এতটা খুশি ছিলেন, নবীজি মন্তব্য করছেন উসমান, আমার আরো কোন মেয়ে থাকলে আমি তোমার কাছে বিবাহ দিতাম। চার মেয়ে ছিল নবীজির। এই আফসুস দ্বারা বোঝা যায় তিনি কত উচ্চ আখলাকওয়ালা ছিল। অথচ তার নামে এমন কথা ভিত্তিহীন, উনি স্বজন প্রীতি করছে, এই করছে, সে করছে, এগুলো করে মানুষের ইমান নষ্ট করছে। এই সাহাবি বিদ্বেষী গ্রুপটা দেখল এই তাফসির যদি বাংলাদেশে ছড়াই পড়ে তো আমাদের দল আর এদেশে চলবে না, মানুষের জুতা মারবে। এই ইসলাম কায়েম করো তোমরা, এই তোমার ইসলাম, সাহাবীদের সাথে দুশ্মনী করে ইসলাম কায়েম করবা? চলবে না, তার ভ্রান্ত ইসলাম চলবে না। এরা বন্ধ করে দিচ্ছে, লক্ষ লক্ষ তফসির ওখানে পড়ে হয়তো নষ্ট হয়ে দিচ্ছে। এরপরও অনেকে পাইছে, অনেকে ফাউন্ডেশন তো কিনছে, এই তাফসির আপনাদের ঘরে আছে, মারিফুল কোরআন, এক খণ্ডে হোক আট খণ্ডে হোক, এখান থেকে কিছু কিছু দেখা যায় বাংলাতে। এত আল্লাহর কালামের সাথে মোহাব্বত মানে, তো কোরআন কত আগে এক এক কথা বলে গেছে, তার প্রত্যেকটা জিনিস এখন বাস্তবায়ন হইতেছে। শেষ সময় তো বুঝতে কষ্ট হয়েছে এটা কি জিনিস, কিন্তু এখন তার অনেক কথাই আমাদের সামনে এসে গেছে। এই যে কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বুঝতে চেষ্টা করা, কোরআনের মাদ্রাসা কায়েম করা, ওই মাদ্রাসার সদস্য হওয়া, ওই মাদ্রাসার ডোনার হওয়া, এটা একটা অনেক বড় খেদমত। এটা একটা ফেরেশতার আকারে কবরে মুর্দার মাথার দিকে থাকবে, এই মুর্দাকে চার দিক দিয়ে সেভ করা হবে, তাতে কোন আজাব গজবের ফেরেশতা এর কাছে আসতে না পারে। তো কথা চলতেছিল রোজার ঢাল, যদি কেউ রোজাকে নষ্ট না করে,
এটাকে ছিদ্র না করে দেয়, ছিঁড়ে না ফেলে, এটা ঢাল। দুনিয়া তো কবরও, কোন আজাবের ফেরেশতা তার কাছে আসতে দিবে না। এবং হাসরের ময়দানেও ঢাল, এই রোজা এবং তারাবি তার জন্য সুপারিশ করবে। তো জাহান্নাম তার জন্য মাফ হয়ে যাবে, রোজার তারাবির সুপারিশে সে জান্নাতি হয়ে যাবে। তো এটা দুনিয়াতেও ঢাল, কবরেও ঢাল, হাসরের ময়দানেও ঢাল, রক্ষাকারী। কিন্তু ওখানে একটাই শর্ত দেওয়া হয়েছে, গুনাহ করে এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিও না, ছিদ্র করে দিও না। ঢালের মধ্যে তো অসংখ্য ছিদ্র থাকে, তো ওই ঢাল মানুষকে বাঁচাতে পারে না, ওই ছিদ্র দিয়ে তো তীর তলোয়ার ঢুকে যাবে, দুশ্মনের অস্ত্র ঢুকে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ঢাল বলছেন, আবার এটাকে নষ্ট না করতে বলছেন, ছিদ্র না করতে বলছেন। তো রমজান চলে গেছে, রমজানের শিক্ষা রয়ে গেছে, এটা বাকি জিন্দেগির জন্য এই শিক্ষা মনে রাখতে হবে যে আমি ইচ্ছাপূর্বক কোন গুনাহ করব না। জেনে বুঝে আমি গুনাহ করব না। কেউ জেনে বুঝে কি আগুনে হাত ঢুকায়? অনেক মানুষ যে আগুনে পুড়ে যায়, কিন্তু সেটা তার ইচ্ছার বাইরে, কোন বিপদের কারণে হয়েছে। কেউ বুঝে শুনে তো হাত ঢুকায় না। আগুনের মধ্যে যেমন জানে বুঝে কেউ হাত ঢুকায় না, যতই ঘরের মধ্যে পোড়া ঘায়ের মলম থাকুক কেউ হাত ঢুকায় না। ঠিক গুনাহ এরকম জিনিস, কোন বিপদে পড়ে অনিচ্ছাকৃত গুনাহ হইতে পারে। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম নিষ্পাপ, আমরা নিষ্পাপ না। যত বড় অলি বুজুর্গ হোক সে নিষ্পাপ না, হইতে পারে। কিন্তু কথা হল, একটা হল গুনায় অভ্যস্ত হয়ে যাওয়া, গুনাহ তার দৈনন্দিন রুটিনের মধ্যে সামিল থাকা, আর একটা লোক কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, এই দুটা এক না। যারা অলি বুজুর্গ তাদেরও বিপদ আপদে অনিচ্ছাকৃত কোন গুনাহ হইতে পারে, অনিচ্ছাকৃত। কিন্তু কোন অলি বুজুর্গ গুনাতে অভ্যস্ত হইতে পারে না, তার দৈনন্দিন যে কর্মসূচি তার মধ্যে নিয়মিত সে গুনাগুনা করে দিতিস, সকালে ঘুমের থেকে উঠে এই গুনা, তারপরে এই গুনা, অফিসে আসে গুনা, রাত্রে ঘুমাইতে দেয় গুনা, অনেক মুসলমান দায়িত্ব বানায় নিছে যে ঘুমের আগে অবশ্যই টিভি দেখতে হবে, ছেলে পেলে নিয়ে, বউ বাচ্চা নিয়ে, এবং প্রত্যেক দিন করতেছে সে। এই গুণাগুলো তার রুটিনের মধ্যে দাখিল হয়ে গেছে। এই লোকটা যখন গুণা বর্জন করে তওবা না করবে, আল্লাহর ওলির কাতারে আসতে পারবে না, এই গুণা সহ আসতে পারবে না। আর একটা হল যে কোন সময় হয়ে গেছে, সে আল্লাহর কাছে তওবা করে নিছে, তওবার শর্ত বলা হয়েছিল, শর্ত অনুযায়ী তওবা করে নিছে, তো আল্লাহ তাআলা এরকম মাফ করে দেন কেমন যেন সে কোন গুনাহ করে নাই, এমন ভাবে তাকে ফেরেজ করে দেন। এটা কখনো হয়ে গেল প্রত্যেকদিন আপনি সকাল 9টার সময় ঘুমিতে উঠে ফজর পড়বেন, তওবা করবেন না, এখানে নাই, কোনদিন সমস্যা হইতে পারে, কোনদিন সমস্যা হইতে পারে, এমন টাইমে উঠছে নামাজের সময় বাকি নেই, বিপদে হইতে পারে, কিন্তু প্রত্যেক দিন হওয়া, যারা টিভি দেখে এদের তো প্রত্যেক দিনই হওয়ার আশঙ্কা, এই দেখতে দেখতে রাত পার করে দেয়, দেখা আর শেষ হয়। ইসলামের দুশ্মনরা প্রোগ্রাম এমন ভাবে সেট করছে, এদিকে সারা রাত দেখতে চায়, ওরা তার ব্যবস্থা করে দিচ্ছে। এই লোকটা ফজর পড়বে কিভাবে? এই জন্য রমজানের শিক্ষাকে ধরে রাখতে হবে, গুনাহ বর্জন এটাই তাকওয়া, এর নামই তাকওয়া, এর নামই আল্লাহর অলি হয়ে যাওয়া। আল্লাহর অলি কোন কারামত জাহের হওয়ার নাম না, কোন কাস্ত কারামত জাহের হওয়ার নাম আল্লাহর অলি না। আল্লাহর অলি হল গুনাহ করে না, সুন্নত অনুযায়ী চলে, ইচ্ছা করে গুনাহর ব্যাপারে দুঃসাহস দেখায় না, এবং যতদূর সম্ভব তার কাজকর্মে নবীজির সুন্নত পাওয়া যায়। এই লোকটাকে দুনিয়ার কেউ অলি বলুক বা না বলুক, আল্লাহর খাতায় সে আল্লাহর অলি। এই জন্য রমজানের শিক্ষাকে ধরে রাখতে হবে, বাকি জীবন বাকি 11 মাস ধরে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করার সময় কি অবস্থায় ড্রাইভ করে, সতর্ক অবস্থায় না উদাসীন অবস্থায়? সম্পূর্ণ সতর্ক, সব দিক খেয়াল রাখতে হবে। হ্যাঁ, টঙ্গি বললে আমরা চৌকান্না হয়েছি, টঙ্গির ময়দানে বলে আমরা চৌকান্না হয়ে শুনি। চৌকান্না মানে কান তো দুটা, চৌকান্না মানে চারটে কান দিয়ে শুনি, তার মানে দুই কান দিয়ে এত খেয়াল করে শুনি কেমন যেন চার কান দিয়ে শুনতেছি। চার কান দিয়ে যে পরিমাণ শোনা যায়, তো দুই কান দিয়ে ওই পরিমাণ মনোযোগ লাগাইতে হবে। তোমরা তো চৌকান্না কইস, আর গাড়ি ড্রাইভ করতে গেলে চৌ চোখ হইতে হয়, চারটা চোখ থাকতে হবে। আল্লাহ দিছে দুটা চারটা আনবে করতে গিয়ে। এই জন্য তার দুই পাশে গ্লাস লাগানো হয়েছে, ওটা দিয়ে আর দুটা বাড়াই দেবে, মোট চারটা চোখ হবে। এই চারটা চোখ যখন সতর্ক থাকবে তো আশা করা যায় সেও কারো বসে পড়বে না, অন্য কেউ তার উপরে পড়তে দেবে না। ভালো গাড়ি চালানোর নাম ভালো ড্রাইভার না, সে কারো গায়ে গাড়ি তুলে দেয় না। অনেকে এটুকরে মনে করে ভালো ড্রাইভার না, এটা তো অর্ধেক ড্রাইভার, পুরা ড্রাইভার হলো সে তো কাউকে মারবে না, অন্য কেউ তারপর উঠতে আসলে সে গাড়িকে বাঁচাই নেবে, গাড়িকে বাঁচাই নেবে। আল্লাহ, ঠিক এরকম ড্রাইভার যেভাবে সতর্ক থাকে, চৌকান্না চৌচোক থাকে, একটা মোমিনকে এইভাবে চলতে হবে। আমার চোখের দ্বারা কোন গুনাহ হয়ে গেল কিনা, আমার কানের দ্বারা কোন গুনাহ হয়ে গেল কিনা, আমার জবানের দ্বারা কোন গুনাহ হয়ে গেল কিনা, আমার হাতের দ্বারা কোন গুনাহ হয়ে গেল কিনা, আমার পায়ের দ্বারা কোন গুনাহ হয়ে গেল কিনা, যে গোনার দিকে দেখতেছে যে ওই দোকানে গেলে টেলিভিশন দেখা যাবে, সে পাও দিয়ে গোনা করতেছে, ওই দোকানে গেলে ওই দোকানে টেলিভিশন আছে বিশ্বকাপ দেখা যাবে, তার চোখ পাও সব গোনায় লিপ্ত। এইভাবে একটা মোমিন সতর্ক থাকবে, আমার দিল ও দেমাগ দ্বারা কোন গোনা হইতেছে কিনা, দিল ও দেমাগ অর্থাৎ আমি কোন গোনাহের পরিকল্পনা করতেছি কিনা, গোনাহের চিন্তা করতেছি কিনা, কাউকে ক্ষতি করার ডাউন দেওয়ার পরিকল্পনা বানাইতেছি কিনা। অত্যন্ত মানুষ বেরানোর চিন্তা করে, তলবে চিন্তা করে, তারপরে হাত পাও দিয়ে বাস্তবায়ন করে। এইভাবে ড্রাইভারের মতো যদি চৌকান্না থাকে, সতর্ক থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাকে গোনা থেকে হেফাজত করবেন। অবশ্য এই জিনিস অর্জন করতে গেলে সতর্ক থাকা, আল্লাহর কাছে দোয়া করা, হেফাজত করতে গেলে আল্লাহওয়ালাদের সহবাত জরুরি, আল্লাহওয়ালাদের সহবাত জরুরি, তাদের মজলিসে বসা, তাদের সাথে আন্তরিক মহাব্বত রাখা, এটা হল দীন হাসিল করার মূল উৎস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এইভাবে দীন হাসিল করছিলেন, তখন কোন কিতাব লেখা হয় নাই, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি কোন কিতাব লেখা হয়নি, কোরআনও এক জায়গায় করা হয় নাই, লেখা ছিল কিন্তু বিভিন্ন জায়গায়। তাহলে তারা কি পড়ছিল, তাদের সর্বমানব হয়ে গেল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, কেয়ামত তক যত লোক আসবে তাদের জন্য অনুসরণীয় হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন, কেয়ামত পর্যন্ত এই উম্মত যদি কামিয়াব হইতে চায় তো তাকে সাহাবা বলে রাস্তা অবলম্বন করতে হবে, সাহাবায়ে জীবনে দেখতে হবে তারা কোন মুহূর্তে কি করেছিল, ওটা করতে হবে, ওখান থেকে আলো নিতে হবে। এত দামি মানুষ তাদের যে কোনো একজন যদি এক মিনিটের জন্য নবীজিকে দেখে থাকেন, এক মিনিট বা আরো কম, তো তার এত দাম যে পরবর্তীকালে কেয়ামত পর্যন্ত যত অলি বুজুর্গ আসবে তাদের সবাইকে এক পাল্লা রাখেন। আর এক মিনিটের জন্য যিনি রাসূলুল্লাহকে পাইছেন ইমানের সাথে তাকে আর এক পাল্লায় রাখেন। এই সাহাবাওয়ালা পাল্লা ভারী ভারী হয়ে গেল। কেয়ামত পর্যন্ত সমস্ত অলি বুজুর্গ মিলে ওনার সমান হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় ফকিহ, বহুত বড় মুহাদ্দিস, আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, বহুত বড় ব্যক্তিত্ব, যার জীবনের কোন ভুল হাদিস বলতে দেয় টুকটাক ভুল অনেকেরই হয়েছে, কিন্তু এই বান্দার ব্যাপারে কারো কাছে রেকর্ড নেই যে ইনি অমুক হাদিস বলতে দেয় ভুল করছে। এত বড় ব্যক্তিত্ব এই লোক আব্দুল্লাহ ইবনে মুবারক, তার কাছে কেউ জিজ্ঞাসা করছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে অনেক কথা শোনা যায়, অনেক গলত কথা তার ব্যাপারে, শিয়া একটা সম্প্রদায় আছে, শিয়া তা আমাদের দেশে আছে আর বেশিরভাগ হল ইরানে, ইসলামের নামে একটা কাফের ফেরকা, ইসলামের নামে কাফের ফেরকা, ইরানে ইসলামী বিপ্লব হয় নাই, শিয়া বিপ্লব হয়েছে, অনেকে ধোকা খায়, খুব প্রশংসা করে, আরে বলল যে এই বেটাই তো আছে আমেরিকার দাঁত ভাঙার জন্য, আরে তলে তলে দেখেন সে আমেরিকার এজেন্ট, কিন্তু রাজনৈতিক চাল বোঝা যায় না, একজন আরেকজনের বিরুদ্ধে এত কঠিন ভাবে বলে জনগণ খুশি হয়ে, অথচ ওই দুজন কিন্তু দোস্ত, গভীর সম্পর্ক, ভাগ বাটোয়ারা একসাথেই করে, কিন্তু উপর দিয়ে এমন শব্দ ব্যবহার করে আপনি বুঝতেই পারবেন না। এই হল রাজনৈতিক চাল, একে বলে। তো ওটা শিয়া বিপ্লব ছিল, এবং দাজ্জাল ইরানের একটা শহর থেকে বের হবে, কেয়ামত আসবে দাজ্জাল আসবে, ইরানের একটা শহরের নাম ইস্পাহান, এই ইরানিরা তার সাথে থাকবে, দাজ্জালের উপরে তারা আগেই বানান। তো এই জন্য আমি বলতেছিলাম যে এই শিয়া গ্রুপটা হযরত মুআবিয়ার ব্যাপারে অনেক গলত কথা ছড়ায় রাখছে, যেগুলো আমাদের দেশের স্কুল কলেজে ইসলামী স্টাডিজের নামে পড়ানো হয়, এই গলত কথাগুলো, ভুল কথাগুলো আমাদের দেশের ভার্সিটিতে ইসলামী স্টাডিজ নামে পড়ানো হয়, এই ইসলামী স্টাডিজ পড়ে কোন ছাত্রের মধ্যে ইসলাম আসবে না, কি আসবে, সাহাবি বিদ্বেষ, আর সাহাবি বিদ্বেষ তার যদি কিছু ইমান থেকে থাকে ওটাকে নষ্ট করে দেয়। এই হল কলেজ ভার্সিটির ইসলাম, কলেজ ভার্সিটির ইসলাম। এক লোক টিভিতে চাকরি করে, সে একদিন গর্ব করে বলতেছে আমরা কি ইসলামের খেদমত করি না? কি খেদমত করো তোমরা? বললো আমরা তো আজান প্রচার করি। তো বলা হলো তোমাদের আজান শুনে কে কে দাবাতে যায়? কয় না পেশাব করতে যায়। এরপরে অন্য একটা আকর্ষণীয় প্রোগ্রাম আসতেছে, ওই সময় পেশাব করতে দেওয়া যাবে না। কাজে আজানের ফাঁকে কি করি, পেশাবটা সেরে আসে। টিভিওয়ালা এরকম ইসলাম কায়েম করছে, তার আজান শুনে সবাই পেশাব করতে দৌড়েছে। এই হল ইসলামিক স্টাডিজ। এইখানে প্রথমে শিয়ারা ইসলামের ইতিহাস লিখছে আরবিতে, সে আরবি থেকে আর এক গ্রুপ করছে ইংরেজিতে, সেই ইংরেজি থেকে বাংলা করে বিভিন্ন দেশে পড়ানো হয়। গোড়া আরবি ইহুদি এবং শিয়াদের লেখা। তারা এই অপপ্রচারগুলো করছে, মুয়াবিয়ার ব্যাপার। তো আবদুল্লাহ ইবনে মুবারাককে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার নামে তো অনেক কথা, অপরদিকে ওমর ইবনে আব্দুল আজিজ যিনি অনেক পরের লোক, বনু উমাইয়ার আমলে খুবই ন্যায়পরায়ণ শাসক ছিলেন, খুবই ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এমনকি কিতাবে লিখছে ওনার শাসন আমলে বাঘ এবং বকরি এক ঘাটে পানি পান করছে। আল্লাহর বান্দা দুই বছর শাসন করছে, এমন ইনসাফ কায়েম করছে। একদিন বাঘের বকরির উপরে হামলা করে দিল, এটা রাখাল বলল মনে হয় উনি মারা গেছেন। কারণ আমরা তো বাঘকে বকরির উপরে হামলা করতে দেখি নাই, এসে কেন বলল হয়তো উনি মারা গেছে। খবর নিয়ে দেখা গেল আসলে মারা গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ। উনি খুলাফার রাশিদিন থেকে কেউ না, বনু উমাইয়ার শেষের দিকের এক ব্যক্তি, এত ইনসাফ করে গেছে। খোলাফায় রাশেদিন যেভাবে দেশ চালাইছে অনেকটা সেই নমুনায় ইনি দেশ চালাইছে। এত ভালো মানুষ, এত ভালো মানুষ। তো আবদুল্লাহ ইবনে মুবারাককে জিজ্ঞেস করা হল যে হযরত মুয়াবিয়া সম্পর্কে অনেক বিতর্ক শোনা যায় আর ইনার অনেক প্রশংসা শোনা যায়, ওমর ইবনে আব্দুল আজিজ, তো আপনার মতে এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, শোনো হযরত মুয়াবিয়া যে নবীদের সাথে বিভিন্ন জিহাদে গেছেন ঘোড়ায় চড়ে, তো এই সফরের সময় ঘোড়ার নাকের মধ্যে অনেক ধুলাবালি ঢুকছে, তো মরুভূমি তো তিনি বুঝাইছেন। হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালি ঢুকছে, এই ধুলাবালিটাও শত শত ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বেশি ফজিলত রাখে। আর সাহাবি তো আরো অনেক উপরের জিনিস, সাহাবিত আরো অনেক উপরের জিনিস, ওটা তো উদাহরণ দেওয়া সম্ভব না। মুয়াবিয়ার ঘোড়ার নাকের ধুলাবালি ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বেশি ফজিলত রাখে, সাহাবীর মর্তবা কত বেশি। তারা আল্লাহর দ্বীনের জন্য জান মাল সব কুরবানি করছিলেন, জানো মাল। যখন হিজরতের অর্ডার হয়েছে মক্কাতে প্রত্যেকের ঘর বাড়ি ছিল, জমিন ছিল, ব্যবসা ছিল, দোকানপাট ছিল, সব ফেলে মদিনায় চলে গেছে, মদিনায় চলে গেছে। এটা মালের কুরবানি না, প্রত্যেক কম বেশি মাল ছিল, সেই মাল রেখে চলে গেল, কিসের কুরবানি হল? হ্যাঁ, এটা মালের কুরবানি হল, মাল সাথে নিতে পারেন না, ঘর কি নেওয়া যায়। এরপরে প্রথম হিজরিতে জিহাদের হুকুম হল, এর আগে জিহাদের অর্ডার ছিল না, এর আগে খালি মাল খাও সবর করো কিচ্ছু বলতে পারো। এরপরে মদিনায় হিজরত করার এক বছর পরে আল্লাহর পক্ষ থেকে জিহাদের আয়াত নাযিল হল, প্রথম জিহাদ হল গজওয়ে বদর, গজওয়ে বদর। সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমে জিহাদে ঝাঁপায় পড়লেন, সেখানে তারা অনেকে জান দিয়ে দিলেন, বাকিরা জান দেওয়ার জন্য তৈয়ার ছিলেন যে আল্লাহ দিন কায়েম করতে দে, আমার জান গেলে যাবে, আমি শহীদ বিনা হিসাবে বেহেশতে। এই জিহাদের ময়দানে জান দিয়ে দিলেন, হিজরতের সময় মাল দিয়ে দিলেন, আর জিহাদের মধ্যে যে জান দিয়ে দিলেন, এই দুটো আল্লাহ চাইছে। আমি আয়াত পড়ছি, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাব না যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাই দিবে। কি ব্যবসা? আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহ রাস্তায় মুজাহাদা করবে, জিহাদ করবে, দিনের যে কোনো কুরবানি দিন কায়েমের জন্য, এটা জিহাদের মধ্যে সামিল। আমরা শুধু তলোয়ার নিয়ে যুদ্ধ করাকে জিহাদ মনে করি, ওটাকে আরবিতে বলে কিতাল। কি বলে? কিতাল। ওটা জিহাদের অনেকগুলো স্তর আছে, ওটা হলো আখেরি স্তর, সর্বশেষ স্তর হলো ওইটা। ওর আগেতে বিভিন্নভাবে দিন কায়েম করার চেষ্টা করা হয়, চাই তবলিগের মাধ্যমে হোক, দাওয়াতুল হকের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, খানকার মাধ্যমে হোক, এগুলো কিন্তু জিহাদের স্তরের মধ্যে পড়ে, কিতাল না, যুদ্ধ না এগুলো, কিন্তু জিহাদ। কিতাল বললে যুদ্ধ বুঝতে হবে, কিন্তু জিহাদ বললে যুদ্ধ হইতে পারে, দিন কায়েমের অন্যান্য প্রচেষ্টাও হইতে পারে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা মুজাহাদা করবা, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মালের দ্বারা, তোমাদের জানের দ্বারা। তাহলে দুই জিনিস চাইতেছে আল্লাহ তাআলা, মালও চাইতেছে, জানও চাইতেছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা হলো তোমাদের জন্য খায়র, কামিয়াবি, সর্বোচ্চ কামিয়াবি যদি তোমরা বুঝো। এই একই কথা অন্য এক আল্লাহ বলছেন, এটাই অন্যভাবে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়। ওখানে একটা বলা হয় নাই কিন্তু দুটা বলা হয়েছে, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ খরিদ করছেন, ইন্নাল্লাহ আশতারা কার থেকে, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আনফুসাহুম তার জান, ওয়া আমওয়ালাহুম তার মাল, কিসের বিনিময়, বিআন্না লাহুমুল জান্নাহ, তাকে জান্নাত দান করবে। সামনে বলতেছেন যে আমি এই কথা জবুর তৌরাত ইনজিল সব কিতাবে লিখে দিচ্ছি, সব কিতাবে লিখে দিচ্ছি, এই দুই জিনিস যে দিবে আমি তাকে জান্নাত দিব। তো জান দেওয়ার সর্বশেষ স্তর হল জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া। যদি কখনো জিহাদের ঘোষণা হয় দিলের মধ্যে রাখতে হবে, যদি বিজ্ঞ ওলামায়ে কেরাম বলে যে এখন জিহাদ ফরজ হয়ে গেছে, তখন যে পিস্তান দেবে সে মোনাফেক, তখন আর পিস্তান দেওয়া জিহাদ করতে হবে, এটা দিলের মধ্যে রাখতে হবে। এটা দিলের মধ্যে রাখবে না, তার মৃত্যু হবে মুনাফিকের উপর, দিলে রাখতে হবে যদি এরকম হতো। আসো ইংরেজরা যখন ঢুকে গেছিল এই দেশে, তখন শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ এই ফতোয়া দিছিল যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সেই জিহাদ অনেকবার করা হয়েছে, তর্বেশরা করছে, সিপাহীরা করছে, হাকিমুল উম্মত থানবী যিনি পীর ছিলেন, হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি, তারপরে মাওলানা রহমাতুল্লাহ কিরানবী, এনারা একদম বাকায়দা জিহাদ করছে। ইংরেজরা কি এমনি গেছে কোন মন্ত্রী মিনিস্টারের কুরবানের কারণে তারা যায় নাই, ওলামায়ে কেরামের কুরবানের কারণে তারা এই দেশ থাকছে? কিন্তু এই ইতিহাসগুলো পরবর্তীকালে কেউ লেখাও নাই, আর সিলেবাস তো পরে হবে, আগে তো লিখতে হবে, সঠিক ইতিহাস লেখাই হয়নি। কাদের আন্দোলনে ইংরেজরা গেল, কায়দা আজম তো পরে আসছে, উনি তো সে জিহাদ করেনি, এরা পরের লোক, মূল জিহাদ করছেন আগের লোকের। যাই হোক, দিনের জন্য জান মাল দুটোটা ব্যয় করতে হবে। আজকাল আমাদের ধারণা হল যে হুজুররা দিনের কাজ করবে, আমরা ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, আমরা ওনাদের দিনই কাজে কিছু পয়সা করে দিয়ে দিব, ওনারা মসজিদ করতেছে কিছু টাকা দিলাম, ওনারা মাদ্রাসা করতেছে কিছু টাকা দিলাম, এই যে আমরা ভাগ বাটোয়ারা করছি, দিনের কাজ হুজুররা করবে, আমাদের দায়িত্ব কিছু পয়সা দেওয়া। তাহলে আপনি মাল দিলেন, জান কোথায় দিলেন? আমি যতগুলো আয়াত পেশ করলাম সব আয়াত তো জান মাল দুটো চাওয়া হয়েছে, আপনি মাল দিলেন, জান কোথায় দিলেন? এর জন্য জাল লাগাইতে হবে। দাওয়াত তালিম তাসকিয়া, তালিমে তো জনগণ পারবে না, জাল লাগাইলেও তালিম করতে পারবে না, ফতোয়া ফরায়েজ দিতে পারবে না, তাসকিয়া এটাও জনগণ পারবে না, আত্মশুদ্ধি, অন্তরের রোগের চিকিৎসা দেওয়া। দিনের কাজ তিন ধরনের, দাওয়াত তালিম তাসকিয়া। তো তালিম তাসকিয়া ওলামাদের সাথে খাস, সাধারণ লোকেরা পারবে না, কিন্তু দাওয়াতকে আল্লাহ নবী ব্যাপক করে দিচ্ছেন, পুরা উম্মত করবে। এই জন্য আমি হাদিস পড়ছিলাম, বাল্লিগু আন্নি আল্লাহ আয়া, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা জানো, ওটা বোঝাও। একটা কথা জানলে সে কি আলেম হয়? সাধারণ মানুষ, তাকেও দাওয়াতের কাজ করতে বলা হয়েছে, বাল্লিগু আননি ওয়ালা হয়। এই একটা এমন রয়ে গেল যেটা ওলামারাও করবে, জনগণও করবে, এইখান থেকে সময় দিল। এটা হলো দান দেওয়া, দাওয়াতের ময়দানে সময় দিল। এটা কি দেওয়া? জান দেওয়া। এটাই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ চাইছিলেন, এবং আল্লাহ ওনাকে কামিয়াবও করছেন ওনার প্রচেষ্টায়। সাধারণ লোকও বুঝছে যে আমাকেও জান দিতে হবে, আমারও গাত্রী বুকসা নিয়ে আল্লাহর দিনের দাওয়াতের জন্য বের হতে হবে। উনি বুঝানোর পরে তারাও বুঝছে যে খালি মাদ্রাসায় কিছু চান্দা দিলাম, মসজিদে কিছু চান্দা দিলাম, এতে দান দেওয়া হবে না, মাল দেওয়া হবে। কিন্তু আল্লাহ তো বেস্টে দিতে চাইছেন দুটার বিনিময়, তো দান কোথায় দিলাম আমি? তো আল্লাহ তাআলা আমাদেরকে দান মাল উভয়টা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা তৌফিক দান করুক। দান দেওয়া মানে সময় দেওয়া, দাওয়াতের জন্য সময় দেওয়া, কোরআন সহি করার জন্য সময় দেওয়া, নামাজ শিক্ষা করার জন্য সময় দেওয়া, এটা সময় দেওয়া হয়, এটা হলো দান দেওয়া। আর একদম শহীদ হয়ে দেওয়া, ওটা হলো সর্বশেষ স্তর। ওটা কোন সময় দরকার পড়লে ইসলাম রক্ষা করার জন্য নিয়ত রাখতে হবে, নিয়ত রাখতে হবে। এক্ষুনি আপনাকে দান দেওয়ার দরকার নেই, এখন সময় দিতে হবে। এই সময় দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি, সময় দিতে থাকি, তাবলিগে কোরআন সহি করার জন্য, নামাজ সহি করার জন্য সময় বের করতে থাকি, ওলামায়ে কেরামের সোহবতে বসার জন্য সময় বের করি। তাহলে আমি জান আল্লাহকে দিয়ে দিলাম, জানও দিলাম, মালও দিলাম। আল্লাহ তাআলা এই দুনো মেহনতের জন্য আমাদের সবাইকে কবুল করে নেন। এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। নবীজির একটা দল খাড়া করে গেছেন, কিয়ামত পর্যন্ত এদেরকে ফলো করো। তাদের মেহনতের খুলাসা এটা, তারা ধনী ছিলেন না, অথচ তারা পুরা দুনিয়ায় ছড়ায় পড়ছিলেন, দাওয়াতকে ব্যাপক করার জন্য পুরা দুনিয়ায় ছড়ায় পড়ছিলেন, কোথায় চীন পর্যন্ত চলে গেছে সেখানে তাদের কবর, আর ওদিকে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেছিলেন, মরক্কো, ওখানে তাদের কবর আছে। আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করি, আমি দিনের জন্য সময় দিচ্ছি কিনা, দিনের জন্য সময় দিচ্ছি কিনা। যারা দিচ্ছে আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছি না আমরা দেওয়ার জন্য ফিকির করি, আল্লাহ আমাদেরকে কবুল করে। এখানে মসজিদের কমিটির পক্ষ থেকে আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, মসজিদের সংস্কার বাবদ এবং যে এসি লাগানো হয়েছে, এই এসি বাবদ কমিটির উপরে এখনো অনেক ঋণ রয়ে গেছে। এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়ার দরখাস্ত, ওনারা তো দোয়ার দরখাস্ত করছে, আমি মালের দরখাস্ত করতেছি। খালি দোয়া করলাম, মাল পকেটে থেকে গেল, তো আল্লাহর সাথে ধোকা বাজে হল। আল্লাহ কইতে আল্লাহ ব্যবস্থা করে দাও, আপনি পকেটে হাত দিলেন না, আল্লাহ কইলেন। তো মূসা আলাইহিস সালামের উম্মত হয়ে গেল, মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে জিহাদ ফরজ হল। তো তারা বলল যে ওই কম তো খুব শক্তিশালী, আমরা ওদের সাথে মোকাবেলা করতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ জান। দেখ কোরআনের আয়াত, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি জান আর আপনার রব জান, ফাকাতিলা, ওদের সাথে কি করেন, যুদ্ধ করেন, ইন্না হাহুনা কায়দুন আমরা এখানে বসা থাকলাম, আপনাকে ওই দেশ ফাতা করেন, পরে আমরা ঢুকব। মূসা আলাইহিস সালামকে বলতেছে কোরআনের আয়াত, আপনি আর আপনার আল্লাহ যান, যুদ্ধ করে আগে ফাতা করেন, আমরা পরে আসতেছি। এটা তো আমরাও বনি ইসরাইল হয়ে গেলাম। এই জন্য আমাদের তৌফিক অনুযায়ী একবারে না পারি প্রত্যেক মাসে দিতে থাকি, যে কোনো মূল্যে আল্লাহর এই ঘরকে ঋণ মুক্ত করতে হবে। আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? আল্লাহ যখন বলবেন তোমার তো কত টাকা পড়েছিল, সুদ খাইতে পারবো নাই, তুমি মুসল্লি মানুষ সুদ খাও নাই, ঠিক আছে, কিন্তু টাকাটা পড়েছিল, ওটা আমার ঘরের ঋণ মুক্তির জন্য কিছু ব্যয় করতে, আমার ব্যাংকে ফেলে রাখতে, দুনিয়াদারদের ব্যাংকে না রেখে আমার ব্যাংকে রাখতে, এটা তো জিজ্ঞাসা করো। এই জন্য দোয়াও করতে হবে এবং নিজের কুরবানিও বেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে দিন পরিশোধ করার তৌফিক দান করেন। আমিন।